ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। বাংলাদেশ ও ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত দপ্তর বুধবার জেনেভা থেকে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, রোহিঙ্গাদের উপরে পরিকল্পিত এবং সংঘবদ্ধ আক্রমণ ও হামলা এই উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে যাতে তারা দেশ ত্যাগে বাধ্য হয়।
ট্রাম্প পুত্রের ভারত সফর সম্পর্কে গৌতম গুপ্তের প্রতিবেদন।
প্রেসিডেন্ট ট্রাম্পের পুত্র নভেম্বরের শেষে কলকাতায় আসছেন।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় রোহিঙ্গা সংকট ও শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক মহলের ভূমিকা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন কয়েকের ভেতরেই, সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারই, ঘোষণা করতে চলেছেন বলে মনে হচ্ছে যে 2015 সালের পারমাণবিক চুক্তি ইরান কর্তৃক মান্য করার রফায় তিনি আর সত্যায়ন দিতে চাইবেন না, এবং এতে করে কংগ্রেসকে তিনি 60 দিনের সময় দেবেন, যার ভেতরে তেহরানের ওপর বিধিনিষেধ আবার নতুন করে আরোপ করার ব্যাপারে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। আইনত প্রেসিডেন্টের হাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য 15 অক্টোবর পর্যন্ত সময় রয়েছে, তবে হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে এটা প্রেসিডেন্ট তার আগেই করে ফেলতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শিয়ারা হাকাবি স্যান্ডার্স মঙ্গলবার জানান, সামগ্রিকভাবে ইরান স্ট্র্যাটেজি নিয়ে প্রেসিডেন্ট একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এবং এ ব্যাপারে আমাদের যাতে বিস্তৃত পরিসর একটা নীতিভঙ্গি অনুসৃত হতে পারে তিনি সেটা নিশ্চিত করতে চান। গেল মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তৃতা ট্রাম্প বলেন, ইরান রফা যুক্তরাষ্ট্রে সম্পন্ন করা নিকৃষ্টতম একটা রফা, এবং এর আগে এরকম এক পেশে নিষ্পত্তি যুক্তরাষ্ট্র আর কখনো করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে দেশটির ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের দর আরও দ্রুত বৃদ্ধি পাবে যদি কংগ্রেস এদেশের কর আইন ঢেলে সাজানোর ব্যাপারে তাঁর প্রস্তাব অনুমোদন করে। ট্রাম্প তাঁর কর পরিকল্পনা সম্পর্কে একদল ট্রাক চালকের সঙ্গে আলোচনার জন্য পেনসিলভেনিয়া বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকায় যাচ্ছেন। তিনি এ ব্যাপারটি তুলে ধরবেন যে তিনি যে পরিবর্তন চাইছেন তাতে তাঁদের $4,000 বেতন বৃদ্ধি পাবে। তবে অর্থনীতিবিদরা বলছেন যে বছরে $500 হারে এই সুবিধে বাস্তবায়িত হতে 8 বছর সময় লেগে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ বুধবার হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হচ্ছেন উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি ন্যাফটা সম্পর্কিত পুনরালোচনা নিয়ে কথা বলতে। এটা হচ্ছে এমন একটা সময়ে যখন কিনা ওই রফার পুনর্বিন্যাসকে ঘিরে বৈরিতা ক্রমশই ঘনীভূত হয়ে চলেছে। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে চতুর্থ দফার আলোচনা সম্ভবত অচলাবস্থাপনে মোড় নিতে পারে, কেননা মোটরযান কীভাবে নির্মিত হচ্ছে তারই নিয়ন্ত্রণ কেন্দ্রিক বিতর্কিত কিছু রদবদলের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে যে আইন চালু রয়েছে তার শর্ত হল উত্তর আমেরিকায় বিক্রিত মোটরযানের 62% যন্ত্রাংশই এতদ অঞ্চল হতেই সংগৃহীত হতে হবে যাতে আমদানি শুল্ক ধার্য না হয়। ট্রাম্প প্রশাসন এটাই 85% করাতে চাইছে, এবং তাতে যুক্তরাষ্ট্র নির্ধারিত যন্ত্রাংশ থাকতে হবে 50%। যুক্তরাষ্ট্র চেম্বার অফ কমার্স বলছে ট্রাম্প প্রশাসন বিষবত এসব প্রস্তাবের মধ্যে দিয়ে নিষ্পত্তি আলোচনাকেই বিপথগামী করাতে চাইছেন। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বুধবার উত্তর পূর্বাঞ্চলীয় ক্যাটালোনিয়ার আধা স্বায়ত্ত শাসন স্থগিত করতে প্রস্তুত ছিলেন, এবং 4 দশক আগে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে স্পেনের সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকটের কারণে বেসামরিক অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি থাকায় ক্যাটালোনিয়ার সংসদ বন্ধ করে দিয়েছেন তিনি। ক্যাটালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা মঙ্গলবার যে ঘোষণা দিয়েছিল যে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র ঘোষণা করার অধিকার তারা অর্জন করেছে, কিন্তু স্বাধীনতার বাস্তবায়ন স্থগিত করেছে মাদ্রিদের সঙ্গে আলোচনার জন্য, সেটাই স্পষ্ট করে জানাতে বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী। মারিয়ানো রাহয় স্পেনের সরকার কী ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে ক্যাটালোনিয়ার নেতা কার্লেস পুইগডেমন্ট স্বাধীনতা ঘোষণা করেছেন কি না সেটাই আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছেন। জাতিসংঘ বলছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলবর্তী রাখাইন প্রদেশে যে সহিংসতা চলছে সেটা সরকারি বাহিনীর সমন্বিত বা কায়দা পরিচালিত অভিযানেরই অংশ, যার লক্ষ্যই হল ওই অঞ্চল থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে চিরকালের জন্য খেদিয়ে দেওয়া। বুধবার জেনিভায় জারি করা রিপোর্টে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে মিয়ানমারের সৈন্যবাহিনীকে দোষারোপ করা হয়েছে। বলা হয়েছে তাদের সঙ্গে দঙ্গলবদ্ধ সশস্ত্র বৌদ্ধরাও যোগ দিচ্ছে। শুধু যে রোহিঙ্গাদের ঘরবাড়ি গ্রাম গ্রামাঞ্চলই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হচ্ছে তাই নয়, স্মারক চিহ্ন রূপে পরিগণিত প্রাচীন ধারা হিসেবে বিবেচিত ঐতিহাসিক নিদর্শনাবলীও নিশ্চিহ্ন করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে সেসব। আগস্টের 25 থেকে নিয়ে এ অবধি তারা খেদিয়েছে 5 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে কক্সবাজার এলাকায়। রোহিঙ্গা বিতাড়নের তথাকথিত এ শুদ্ধি অভিযানের কাহিনী বিধৃত হয়েছে জাতিসংঘ মানবাধিকার রিপোর্টে এবং এরই প্রতিধ্বনি রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর বিবরণীতেও।
সদ্য বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের সাক্ষাৎকারের উপরে ভিত্তিতে ওই রিপোর্টটিতে বলা হয় আশ্রয় প্রার্থীরা শারীরিক এবং মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত। এখনও যে হাজার হাজার রোহিঙ্গা রাখাইনে রয়ে গেছেন তাদের নিরাপত্তা নিয়েও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার জাইদ রাদ আল হুসেইন বলেন, বিপুল সংখ্যার এক জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরতে না দেওয়ার এটি এক অপকৌশল। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের মধ্যে ত্রাণ কাজ চালাতে মুসলিম এইড ইসলামিক রিলিফ সহ 3টি বেসরকারি সংস্থার ত্রাণ কাজের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার। রাখাইনের অত্যাচার নির্যাতন তদন্তে ঢাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি নাগরিক কমিটি গঠিত হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিএনপি অভিযোগ করেছে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বর্তমান শাসক গোষ্ঠী আইন আদালতের নিয়ন্ত্রণও এখন নিজেদের হাতে তুলে নিচ্ছেন। এ ব্যাপারে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে বলেছেন, সরকার ইতিপূর্বে জনগণের সকল অধিকার হরণ করেছে, যে কারণে দেশে এখন আর গণতন্ত্রের তিল মাত্র অবশিষ্ট নাই। তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও দেশের সাধারণ মানুষও নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে এখন গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার রাজনীতিবিজ্ঞানের পরিভাষা থেকে গণতন্ত্র শব্দকে মুছে দিতে চায়, যা একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য জরুরি। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্ট আজ একটা রায় দিয়েছে যাতে বলা হচ্ছে কোনো পুরুষ অষ্টাদশ অনূর্ধ্ব বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গমে ব্যাপৃত হলে সেটাকে বলাৎকার বলে গণ্য করতে হবে। আগের এক আইনে সংশ্লিষ্ট দম্পতি বিবাহিত হয়ে থাকলে অপ্রাপ্তবয়স্কার সঙ্গে যৌন সঙ্গমকে অপরাধ রূপে ধার্য করা হতো না এবং আজ বুধবারের যুগান্তকারী এ রায়ে ওই অব্যাহতির ধারাটাও বদলিয়ে গেল। বলা হচ্ছে সকল ক্ষেত্রেই এই 18 বছর বয়সসীমাই সম্মতি প্রদানের ক্ষেত্ররূপে পরিগণিত হতে হবে। আদালত বৈবাহিক সম্পর্কের আওতাধীন বলাৎকার বিষয়ে রায় দেয়নি, ওটা ভারতে আইন বিগর্হিত নয়। অবশ্য ভারতে বাল্যবিবাহ আইনসম্মত নয়। অনেক জল্পনা ও কল্পনা শেষে রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেস দলের প্রাথমিক পদে ইস্তফা দিলেন মুকুল রায়। রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
সাংবাদিক বৈঠকে তৃণমূলের জন্মলগ্ন থেকে সেখানে তার ভূমিকা নিয়ে স্মৃতিরও মন্থন করেন মুকুল রায়। 97 সালে 17ই ডিসেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন হয়েছিল, সেখানে তিনি প্রথম সই করেছিলেন বলে জানান। স্মৃতি রোমন্থন করতে করতে মুকুল রায় দল এবং নেত্রী সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মনে করি, কমরেড হতে পারি কিন্তু চাকর নই। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্প্রতি দেখা হওয়ার প্রসঙ্গে মুকুল রায় বলেন, কোনো দর কষাকষি নয়। অরুণ জেটলি কৈলাস বিজয়বর্গীর সঙ্গে তার সম্পর্ক ভালো, পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। মুকুল রায় জানান, রাহুল গান্ধীর সঙ্গেও তার কথা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নভেম্বরের শেষ দিকে কলকাতায় যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ট্রাম্প জুনিয়র। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
শোনা গিয়েছে তাঁদের সংস্থার নামাঙ্কিত একটি ফ্ল্যাট বাড়ি নির্মাণ প্রকল্পের যে সূচনা হবে কলকাতায় তাতেই উপস্থিত থাকতেই তার আগমন। আগেই মুম্বাই ও পুনেতে এই রকম বাড়ির প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 120টি অ্যাপার্টমেন্টের 36 তলা প্রকল্পে ফ্ল্যাটের ন্যূনতম দাম হবে 4 কোটি টাকা। নভেম্বরেই আবার ভারতে আসবার কথা প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে স্থূলতার সমস্যা, এ নিয়েই শুনবেন জহুরুল আলমের রিপোর্ট।
বুধবার ওয়ার্ল্ড অবেসিটি ডের প্রাক্কালে মঙ্গলবার ব্রিটিশ মেডিকেল জার্নাল ল্যান্সেটে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয় অপুষ্টির কারণে স্বাভাবিকের চেয়ে কম ওজনের শিশুর সংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম দিকে। নিবন্ধে বলা হয়েছে বাংলাদেশকে হয়তো অপুষ্টি এবং স্থূলতার দ্বৈত বোঝা একসঙ্গে বহন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে 5 থেকে 19 বছর বয়সী শিশু কিশোরদের তথ্য নিয়ে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ছেলেদের মধ্যে স্থূলতার হার 1975 সালের 0.3% থেকে বেড়ে 2016 সালে দাঁড়িয়েছে 3% এবং মেয়েদের স্থূলতার হার 0 থেকে বেড়ে হয়েছে 2.3%।
এবং জহুরুল আলমের এই রিপোর্টের মধ্যে দিয়েই বিশ্ব সংবাদ প্রচার শেষ হচ্ছে আপাতত এখানেই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে। আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় রোহিঙ্গা সংকট ও শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক মহলের ভূমিকা। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শুভ সন্ধ্যা হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে রোহিঙ্গা সংকট ও শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক মহলের ভূমিকা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের 3 জন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আসিফ মুনির। তিনি অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও আছেন মহুয়া চ্যাটার্জি। তিনি ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সাংবাদিক। মহুয়া চ্যাটার্জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন সাংবাদিক ইলিয়াস খান। তিনি বাংলাদেশের ন্যাশনাল প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। ইলিয়াস খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং আজকের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 202-619-3062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। আসিফ মুনির, আপনি যেহেতু কক্সবাজারে আছেন, এর জন্য আপনাকে আগে জিজ্ঞেস করছি, আপনি তো বোধহয় সারাদিন ক্যাম্পে ছিলেন এবং সেখানে দেখেছেন, একটু আমাদের বলবেন শ্রোতাদের কি দেখলেন সেখানকার পরিস্থিতি?
জি, আমি এখানে এসেছি একটা সংস্থার জন্য কিছু কাজ করতে। এইবারের যারা এসছে অগস্টের পর থেকে, তাদের সরজমিনে দেখার সুযোগটা হয়নি, তো বা তাদের সাথে কথা বলা, তাদের সাথে যারা কাজ করছে, তো সেটার কারণে এসেছি। যেটা মনে হচ্ছে যে এখন বেশ কিছু মানে ইনডিসিপ্লিন যদি বলি, যে একটু ছিল যে কোঅর্ডিনেশন বা সমন্বয়টা হচ্ছিল না, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা সমন্বয়টা ফিরে আসছে বা তৈরি হচ্ছে। এখানে সামরিক বাহিনী যারা যুক্ত আছেন তাদের বেশ অভ্যন্তরেও তারা কাজ করছে, যে পথ তৈরি করা দরকার ছিল ত্রাণ দেওয়ার জন্য, সেগুলো মোটামুটি তৈরি হচ্ছে, কিছু হয়েছে, বেশ বড় রকমের কর্মযজ্ঞ হচ্ছে। কিন্তু তার মাঝেও অবশ্যই যা দরকার তা যথেষ্ট নয় সেরকমও হচ্ছে, এবং ত্রাণ কর্মী বা ত্রাণ সংস্থা যারা কাজ করছে, কিছুটা সমন্বয় হলেও এখনো সমন্বয়ের সমস্যাও রয়ে গেছে। কিন্তু একটা মানে ভালো দিক নির্দেশনা আছে বলে মনে হচ্ছে যে সেদিকে আগাচ্ছে। যেমন প্রথম দিকে যেভাবে ত্রাণ বিতরণ হয়েছে, যখন খুশি যে কেউ দিয়ে আসছে, সেটি এখন আর করতে দেওয়া হচ্ছে না, করা হচ্ছে না। সেদিক থেকে বলা যায় যে এখানে মানবিক সহায়তা যে কাজগুলো করা দরকার, কিছুটা সমন্বয় তৈরি করা হচ্ছে সেখানে, এবং হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা একটা পুরো ভালো সিস্টেমে দাঁড়িয়ে যাবে।
আচ্ছা, আর আপনাকে আরো পরে এ ব্যাপারে আরো জিজ্ঞেস করবো, আপনি যে ক্যাম্পটাতে গিয়েছিলেন সেই ক্যাম্পটার নাম কি?
আমি গিয়েছিলাম কুতুপালং এক্সটেনশন বলা হচ্ছে, কুতুপালং যেটি আগে থেকেই অনিবন্ধিত যেটা আগে বলা হতো, এখন যাতে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক বলা হচ্ছে, তাদের পুরনো ক্যাম্প ছিল, সেটা আশেপাশেই বাড়ছে এবং বিশেষ করে যেখানে সরকার জমি অধিগ্রহণ করেছে তার আশেপাশের যে এলাকা, তো এটা একটু ভেতরের দিকে পাহাড়ি এলাকা টিলার উপরে, যেখানে নতুন গাছ পরিষ্কার করে মাটি পরিষ্কার করে মানুষজন ঘর বানিয়ে থাকছে, সেরকম এলাকা বেশ কিছুটা ভেতরের দিকে কুতুপালং।
আচ্ছা, আমাদের অনেকে ইতিমধ্যে টেলিফোন করছে আমাদের অনুষ্ঠানে, আমরা প্রথমেই একটা কল নিয়ে নিই। হ্যালো,
মায়ানমার সেখান থেকে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছেন, মানবতার দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা সরকার তাদেরকে এই মানবতা উদার মানবতা দেখায়, তাদেরকে আশ্রয় প্রশ্রয় খাওয়া দাওয়া শিক্ষা ব্যবস্থা সবকিছু করতেছে, কিন্তু সাথে সাথে বাংলাদেশ উন্নত বিশ্বের সে উন্নত দেশ না, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, অনেক লোক সংখ্যা গরিব দেশ, তো সেই অনুপাতে এই যে ১০-৫ লাখ ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এটা তো হিউম্যান মানুষ তো এরা। আমি মনে করি বাংলাদেশকে এই মডেলকে দেখে সারা বিশ্বে বাংলাদেশের সাথে বাংলাদেশের জন্য তাদের আশ্রয়ের সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই মানুষগুলা কষ্ট পাবে না, এবং সাথে সাথে বাইরে বিশ্ব আন্তর্জাতিক ভাবে মায়ানমারকে এটা এই কথা বোঝাতে হবে, এই কথা জাপ দিতে হবে, এটা শরণার্থী হিসেবে আসছে বাংলাদেশে সাহায্য দিচ্ছে, এদেরকে কিভাবে ফেরে নেওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে এখানে সূচি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন নির্বাহী কর্মকর্তা মায়ানমারের, উনি নিজেই যখন নোবেল পুরস্কার পাইতে পারে শান্তির মধ্যে, এটা কি এই মানুষের মধ্যে কষ্ট দেওয়া অত্যাচার জুলুম, এটা কি ওনার বিবেকের মধ্যে বাধা দেয় না? পৃথিবী কেন ওনাকে চাপ দিবে বুঝাবে বুঝাতে হবে, তুমি কেন তোমার দেশের এই নাগরিককে এভাবে কষ্ট দিচ্ছ? ধন্যবাদ, ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। লিয়াকত আলী চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে, আন্তর্জাতিক মহলের বাংলাদেশকে সাহায্য দেওয়া উচিত, তাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে চাপ দেওয়া উচিত। নোবেল বিজয়ী অং সান সুচি কেন প্রতিবাদ করছেন না বা এই ঘটনা ঘটতে দিচ্ছেন, এসবই ছিল তার মুখ্য প্রশ্ন। তো আমি প্রথমে যাব মহুয়া চ্যাটার্জির কাছে, আপনি এ সম্পর্কে একটু কিছু বলবেন?
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে আজকে যে সমস্যাটা খাড়া হয়েছে তাতে আং সান সু চি এবং মিয়ানমারের যে রোল সেটা সম্বন্ধে একটু আগেই লিয়াকত আলী বললেন, আমি সেটা সম্পূর্ণ সমর্থন করি ওনাকে। এবং এটাও একটা বাংলাদেশ কিন্তু একটা অত্যন্ত উন্নত দেশ না হয়েও এবং মানুষের পপুলেশনের চাপ যথেষ্ট হওয়া সত্ত্বেও যে ঔদার্য দেখিয়েছে তাদেরকে একটা মানবিকতার জায়গা থেকে আশ্রয় দিয়ে অন্তত আপাততর জন্য, সেই ঔদার্যটা কিন্তু পৃথিবীর সমস্ত দেশের কাছে একটা উদাহরণ হিসেবেই তার মেসেজটা যাচ্ছে। এবং সেই জায়গায় আমি বলবো, আমি একজন ভারতীয় সাংবাদিক এবং সেই জায়গা থেকে আমি দিল্লিতে বসে যেটা দেখতে পাচ্ছি যে এই ঔদার্যটা কিন্তু ভারতবর্ষ একটা আরো বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও কোনো কারণে সেই ঔদার্যটা ঠিক ওইভাবে দেখাতে পারলো না, অন্তত এই রোহিঙ্গাদের ক্ষেত্রে। কারণ আমরা কিন্তু এখানে ভারতবর্ষে তাদের ঢুকতে দেওয়া এবং তাদের আশ্রয় দেওয়াটা আমাদের সরকার কিন্তু একেবারেই সমর্থন করছেন না এবং আটকানোর চেষ্টা করছেন, এবং যদিও আমাদের সরকারের তরফ থেকে বাংলাদেশে যে আশ্রিত রোহিঙ্গাদের জন্য এইড বা সাহায্য দেওয়ার কথা হয়েছে এবং হয়তো পাঠানোও হয়েছে, সেই সেই দিকটা থাকলেও আমরা কিন্তু আমাদের নিজেদের ভূমির ওপরে কিন্তু তাদের এই মুহূর্তে যারা নতুন করে আগের থেকে যারা রোহিঙ্গিয়ারা আছেন সে তারা তো আছেনই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু নতুন যারা ঢুকছেন তাদের মধ্যে যদিও সংখ্যায় তারা খুব বেশি নন, যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ সেটাকে আটকানোর চেষ্টা করছে, তাহলেও তাদেরকে কিন্তু আমরা স্বাগত জানাতে পারছি না আমাদের সরকারি যা পলিসি নির্ধারণ হয়েছে সেই অনুযায়ী এখনো পর্যন্ত। এটা খুবই আক্ষেপের, কারণ আমার মনে হয় যে কোনো সময় একটা সমস্যার মধ্যে যখন মানুষ পড়ে সেখানে কিন্তু মানবিকতাটাই যে কোনো সরকার যে কোনো দেশ যে কোনো মানুষের প্রথম দেখানো উচিত, যদিও সেটা কিভাবে কিভাবে নয় তার ধরন ধারণগুলো যে কোনো দেশ তাদের নিজের প্রয়োজন অনুযায়ী সেটাকে ঠিক করতে পারেন।
অনেক ধন্যবাদ ইলিয়াস আলী, আপনি একজন সাংবাদিক, ইলিয়াস খান আপনি একজন সাংবাদিক এবং আপনি ঢাকা থেকে এসেছেন, আপনার এ বিষয়ে আপনার মতামত বলুন।
ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতাদের, রোহিঙ্গা প্রসঙ্গ দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। লিয়াকত আলী সাহেব যিনি চট্টগ্রাম থেকে প্রশ্নটি করেছিলেন তিনি যথাযথই বলেছেন আসলে যে আমাদের এখন প্রথম কাজ হবে কূটনৈতিক তৎপরতা। আমরা কিন্তু জানি যে 1978 সালে একটি চুক্তি হয়েছিল তৎকালীন জিয়াউর রহমান সরকারের সঙ্গে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু কিছু রোহিঙ্গা মিয়ানমারে ফেরত গিয়েছিলেন, কিন্তু এরপরে আবার কিন্তু এটি বন্ধ হয়ে গেছে। আমি বললাম, এই প্রসঙ্গটি তুললাম এই কারণে, রোহিঙ্গা ইস্যুটি যদি কী বলা যায় যদি থেমে যায়, যদি আলাপ আলোচনা, তাহলে কিন্তু মিয়ানমার, আমরা তো জানি মিয়ানমার অবস্থানই নিয়েছে রোহিঙ্গাদের আর ফেরত না নেওয়ার ব্যাপারে, কিন্তু এখন যে গরম গরমে বিষয়টি যদি কূটনৈতিক প্রচেষ্টা চালানো না হয় তাহলে কিন্তু রোহিঙ্গাদের ওরা আর ফেরত নেবে না, এটি আমাদের জন্য একটি বড় বার্ডেন হিসেবে দেখা দেবে। তো আগেও আমি বিভিন্ন জায়গায় ঢাকায় বলেছি, আপনাদের স্টুডিওতে আগেও বলেছি যে আসলে মূল কাজ হচ্ছে এখন কূটনৈতিক তৎপরতা চালানো। জাতিসংঘ সহ বিশ্বের যে সুপার পাওয়ারগুলো, বড় বড় শক্তিগুলো রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা অন্যান্য রাশিয়া, এসব দেশের মাধ্যমে এমন চাপ প্রয়োগ করতে হবে কূটনৈতিকভাবে, যাতে করে মিয়ানমারের যে জান্তা সরকার, যদিও আমরা এখন সূচিকে দোষ দিচ্ছি, বা 62 থেকে সেখানে যে সামরিক জান্তা ক্ষমতা দখল করেছে তাদের প্রভাব কিন্তু এখনও যায়নি, এবং তারা কিন্তু আগাগোড়াই চাচ্ছে যে রোহিঙ্গাদের, বিশেষ করে মুসলিমদের, আরাকানে যে মুসলমান রয়েছে তাদেরকে বের করে দিতে, রাখাইন স্টেটে। তো যে কথাটি লিগতের সাহেব বলেছেন যে আমরা চাই যে এটি কূটনৈতিক। আরেকটি বিষয়ে ভারতের প্রসঙ্গে এসছে, এটি মহুয়া চ্যাটার্জি তিনি বলেছেন কিন্তু খুব সুন্দর করে, টাইমস অফ ইন্ডিয়া সাংবাদিক, যে ভারত ঔদার্য দেখাতে পারল না। তিনি যথাযথই বলেছেন, আমরা জানি যে আমরা কিন্তু এই যে 25 আগস্টের পরে যে রোহিঙ্গার যে স্রোত শুরু হয়েছে, ইতিমধ্যে কিন্তু 5 লাখ রোহিঙ্গা আমাদের এখানে চলে এসে আমরা যে কোনোভাবেই হোক তাদের কিন্তু আশ্রয় দিচ্ছি মানবিক কারণে, কিন্তু ভারতে সামান্য কিছু রোহিঙ্গা গিয়েছিল তাদের কিন্তু বের করে দেওয়া হচ্ছে, মানে নানাভাবে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। আমি জি
অনেক ধন্যবাদ আসিফ মুনির, আপনি এই যে লিয়াকত আলী যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন সে সম্পর্কে একটু বলবেন।
জি, আমি সংক্ষেপে বলি, মানে অতিথিরা যে প্রসঙ্গ যেভাবে বলেছেন মোটামুটি একই, আমি সেখানে দ্বিমত করছি না। তবে একটু যোগ করি যে এটাও আবার আমরা এখন জানি, অনেক আলোচনা হয়েছে যে আনসান সুচি ওখানে কিছুটা, ওখানে যে সামরিক সরকার তাদের যে প্রাধান্য সেখানে ওনার ভূমিকা কিছুটা পুতুলের মতনই। তো উনি ঠিক সত্যিকার অর্থে ওখানে গণতান্ত্রিক নেতা হিসেবে এখনো দাঁড়াতে পারেননি, এবং সেটার জন্য কিন্তু সারা বিশ্বে তিনি অনেক সমালোচিত হচ্ছেন। তাকে কিছু কিছু বিভিন্ন ডিগ্রি দেওয়া হয়েছিল, কিছু সম্মানিত করা হয়েছিল, তারা সেগুলো ফিরিয়ে নেওয়ার কথাগুলো বলছেন বা সেরকম প্রক্রিয়া চলছে। কাজেই তার অবস্থান আসলে কিছুটা নাজুক এমনিতেই, এবং সেক্ষেত্রে একটি বড় ব্যাপার হচ্ছে যে যেই জন্য আমরা বারবার অনেক সময় আলোচনায় আসছে যে এটা শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার সমাধান হবে না। আমরা একটি গণতান্ত্রিক সরকার এবং ওইদিকে সেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার নেই, তাদের যে প্রতিনিধিরা কথা বলছেন তারা সেখানে সামরিক জান্তা যারা একরকম ভাবে একতরফা ভাবে নিপীড়ন চালিয়ে এসেছে অনেক বছর ধরে। তো তাদের সাথে যদি আমরা আলাপে বসি, সেখানে তাদের প্রতিনিধি যেই আসুক না কেন, এমনকি এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি এবং আনসান সুচি বৈঠকে বসেন, সেখানে খুব একটা ফল আসবে বলে মনে হয় না। কাজে সেটা খুব, সেই জন্যই কিন্তু আসলে ওই যে কূটনৈতিক তৎপরতা বা অন্যান্য দেশের যে ভূমিকা সেটি বড় হয়ে আসছে আস্তে আস্তে।
আমরা আজকেও একটা খবর শুনলাম যে আপনার ইউএনের যিনি প্রতিনিধি এখন আছেন মিয়ানমারে, তিনি বোধহয় তার মেয়াদটা শেষ করে ফেলছেন। আপনাদের আমি তিনজনকেই প্রশ্নটা করছি আমার তিন অতিথিকেই, যে আপনাদের কি মনে হচ্ছে, জাতিসংঘ কি, জাতিসংঘের প্রতিনিধি কি তাদের কাজ ঠিকমতো করতে পেরেছে, জাতিসংঘ কি ঠিকমতো মিয়ানমারে কাজ করতে পারছে, বা তাদের যেভাবে চাপ দেওয়া উচিত সেটা কি তারা সফল হচ্ছে, এটাই বোধহয় আমার প্রশ্ন। আমি প্রথমে মহুয়া চ্যাটার্জির কাছে যাচ্ছি।
আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন এবং প্রশ্নটা খুবই এই মুহূর্তে মানে তাৎপর্যটা খুবই বেশি, কিন্তু আমার মনে হয় আসলে প্রশ্নের মধ্যে আপনারা একটা যে সন্দেহটা রয়েছে আমি সেই সন্দেহটার সাথে একমত। আমার মনে হয় না যে যথেষ্ট পরিমাণ প্রভাব সৃষ্টি করতে পারছেন ওরা, কারণ সেটা যদি হতো তাহলে তার একটা কিছু আউটকাম আমরা কিন্তু আজকে বা কালকে বা এর মধ্যে আমরা কিন্তু দেখতে পেতাম বা শুনতে পেতাম ওখান থেকে কোন রকম, যেটাকে আমরা বলি যে একটু মানে রোল ব্যাক ইন দ্য পজিশন দ্যাট মিয়ানমার হ্যাজ টেকেন, সেই রোল ব্যাকটা কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। যেদিন সেটা দেখতে পাবো বা ওদের সুরে ভাষায় সেটা বুঝতে পারবো, সেদিনই কিন্তু স্বীকার করবো বা সেদিনই কিন্তু জানতে পারবো যে সত্যি সত্যি ইউনাইটেড নেশনস এর একটা পজিটিভ একটা রোল একটা প্লে করছে তারা ওখানে এবং তাতে তারা সক্ষম হচ্ছেন, কিন্তু সেই 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 সক্ষমতাটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না।
অনেক ধন্যবাদ ইলিয়াস খান।
হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, আসলে জাতিসংঘ কতটুকু ভূমিকা পালন করতে পারবে সেটি আসলে নির্ভর করছে তার যে পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে তাদের ইচ্ছার উপর। এক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেশগুলোর সদিচ্ছা থাকতে হবে। জাতিসংঘে যে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে, বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে চীন সরাসরি মিয়ানমারের পক্ষ নিয়েছে কোনো প্রকার রাগ ঢাক না রেখে, রাশিয়াও এক ধরনের অবস্থান নিয়েছে। তো এখন যদি বড় কোনো ডিসিশন নিতে চায় এদের বিরুদ্ধে কোনো স্যাংশন বা অন্য কিছু, তাহলে তো এই স্থায়ী সদস্য দেশগুলোর সাপোর্ট লাগবে। আমরা জানি যে একটি রাষ্ট্র যদি ভেটো দেয় তাহলেই কিন্তু, আর ইতিপূর্বে কিন্তু তারা কিন্তু একটি ব্যাপার ভেটো দিয়েছেও আমরা জানি, চীন এবং রাশিয়া। সো আমি আশা করব যে মানবিক দিক বিবেচনা করে, এবং এই বিষয়টি কিন্তু আমাদের যারা বন্ধু রাষ্ট্র রয়েছে বিশেষ করে চায়না, তাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মতো একটি ছোট্ট দেশে 10 লাখ রোহিঙ্গা এখন চলে এসেছে, এটির সংখ্যা কিন্তু আরও দিন দিন বাড়বে। এবং আপনি নিশ্চয়ই আমাদের চোখ এড়িয়ে যায়নি যে গত 2 দিন আগে একদিনে 11,000 রোহিঙ্গা, সেটি হিসাবে হয়তো এমনি আরও বেশিও হতে পারে। তো এই যে বিশাল একটি সংকটের মধ্যে বাংলাদেশ পড়েছে, আমাদের দীর্ঘদিনের বন্ধু চীন, তারা আশা করি আমাদের সঙ্গে এই এই সমস্যার সমাধানে ব্যবসায়িক দিকটি হাইলাইট না করে, ব্যবসায়িক দিকটি বড় করে না দেখে, মানবিক হিসেবে যদি এই বিষয়টি তারা দেখে তাহলে আমাদের এই সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ। আপনি যেমন উল্লেখ করলেন যে গত 2-3 দিনে শরণার্থীদের সংখ্যা অনেক বেড়ে গেছে,
আবার শুরু হয়েছে,
মাঝখানে একটু কমেছিল কিন্তু আবার সেই সংখ্যাটা বেড়ে গেছে। আসিফ মুনির, আপনিও কি এ ব্যাপারে কিছু বলতে পারেন?
জি, আমি একটু যোগ করি সেখানে। একটা ব্যাপার হচ্ছে যে জাতিসংঘের ভূমিকা মিয়ানমারে সেটা করা খুব কঠিন, কারণ তাদেরকে সেখানে তো খুব সীমিত ভাবে তাদের কাজ করার সুযোগ দেওয়া হয়েছে অনেকদিন ধরেই, এবং বিশেষ করে গত 1 মাসে যখন এইবারের যে ঘটনাটি ঘটেছে অগস্টে, তার কাছাকাছি সময়ে এবং তারপরেও তারা একটি প্রতিবাদ এনেছে মিয়ানমার সরকার, যে সেখানে কোনো না কোনো ভাবে ইউএন এর সংস্থাগুলো তারা ওখানে আরসা বা এদের সমর্থিত গোষ্ঠী বা লোকজনকে খাবার বা বিভিন্ন রকম ত্রাণ সরবরাহ করছে, যেটার ওভাবে খুব সুস্পষ্ট প্রমাণ নেই। কারণ কিছু হয়তো খাবারের প্যাকেট পাওয়া গেছে যেগুলোতে হয়তো ওই সংস্থাগুলোর ইউএন সংস্থার সিল মারা ছিল, তার মানে তারা বিতরণ করেছে এরকম কোনো প্রমাণ তো নেই। সেটা দেখিয়ে তাদেরকে কিন্তু গত, যেটি অনেক আন্তর্জাতিক সংস্থা এবং অনেক দেশ বলছে যে সেখানে, এমনকি রেডক্রসও বলছে যে সেখানে ত্রাণ কার্য চালানোর সুযোগ দেওয়া হোক। সং আরসাই এর মধ্যে একটা অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছিল শুধুমাত্র ওখানে যারা এখনো আছে ওই এলাকায়, শুধু রোহিঙ্গা না অন্যদেরও, সেখানে যদি কোনো রকম তাদের সহায়তা লাগে, চিকিৎসা লাগে সেগুলো। কাজেই জাতিসংঘের সংস্থাগুলোকে ওখানে কাজ করতেই দেওয়া হয়নি। আমাদের এখানে কিন্তু সেটা চিত্রপটটা কিছুটা আলাদা, চেষ্টা করছে তারা সমন্বয়ের কাজগুলো করতে। এই যে এখন নতুন ভাবে যারা এসছে, এই যে 11,000 বলা হচ্ছে, এটা কিন্তু আমরা ঢাকায় বসে গত 3-4 দিন আগে থেকে, 4-5 দিন আগে থেকেই শুনছি। জাতিসংঘের প্রতিনিধিরা বলছেন যে আমাদের হিসেব মতে এবং আমরা আমাদের তথ্য মতে আবার কিছু মানুষ জড়ো হয়ে আছে যারা সীমান্ত এলাকা আছে, এবং এখানে 10-15,000 মতো আছে যারা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আসবে, এবং ধারণা করা হচ্ছে আরো বড় ধরনের কিছু হতে পারে। তো সেক্ষেত্রে সরকারের তথ্য সবসময় তো আমরা পাই না, সেখানে কিছু কিছু তথ্য থাকে তারা সীমিত ভাবে সেগুলো প্রচার করেন বা গোপন রাখার চেষ্টা করেন নিরাপত্তার স্বার্থে, জাতিসংঘ কিন্তু বলছে। তৃতীয় যেটি বলতে চাই সেটা হচ্ছে জাতিসংঘের মানে উপরের লেভেলে জাতিসংঘ যেখানে সাধারণ সভা হয় বা যে সিকিউরিটি কাউন্সিল, সেই সব জায়গাতে তো আবার সেখানে একটু একটা পলিটিক্সও রয়েছে। যে সুপার পাওয়ার গুলো রয়েছে P5, যে 5টি দেশ পার্মানেন্ট মেম্বার সদস্য, তাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিয়ে তো তারা রোহিঙ্গার ব্যাপারে কথা বলবে না। তারা কিছুটা ধরি মাছ নাছুই পানির মতো অবস্থান রাখছেন বলে আমার মনে হয়। তারা ত্রাণ সহায়তার ব্যাপারে কথা বলছেন, তারা কিছু কিছু প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু খুব কঠিন ভাষায় কিছু মায়ানমারের সম্পর্কে বলছেন না, এবং অবস্থান রাখবেন কিনা সে ব্যাপারেও আমরা সন্দেহ প্রকাশ করতে পারি।
আচ্ছা, অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আপনাদের জানিয়ে রাখছি আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে রোহিঙ্গা সংকট ও শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক মহলের ভূমিকা। আমাদের আজকের অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট অতিথি আছেন, আসিফ মুনির, মহুয়া চ্যাটার্জি এবং সাংবাদিক ইলিয়াস খান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি ও আমাদের কাছে টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। আপনারা সরাসরি এই নম্বরে ফোন করে আমাদেরকে আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারেন। আমাদের আরেকজন কলার আছেন টেলিফোন লাইনে। হ্যালো, আকবর হায়দার কিরণ।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে বলছি।
হ্যাঁ বলুন,
কথা ছিল আজকে এই সময় ঠিক আপনাদের ওখানেই থাকবেন। যে বিষয়টি আলোচনা করছেন আসলে এটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা মাথা ব্যথা, আর প্রতিবেশী দেশগুলোর ভূমিকার ব্যাপারে যেটা কথা হচ্ছে, আমার মনে হয় যে আমাদের প্রতিবেশী দেশ মানে ভারত এবং কি আর দূরের দেশ চীন, পাকিস্তান, কেউ এই ব্যাপারে কোনো ভালো ভূমিকা পালন করছে না। মানে তারা মানে এত বড় একটা সমস্যা রোহিঙ্গা, যার ভারে বাংলাদেশ আক্রান্ত, এবং বাংলাদেশকে এই বোঝা মানে বা এর মানে যে পার্শ্ব প্রতিক্রিয়া বহু বছর ধরে সহ্য করতে হবে বাংলাদেশকে সামাজিক রাজনৈতিক বিভিন্ন ভাবে আর কি। প্রতিবেশী দেশগুলো মানে মানে কেন জানি কোনো ভালো ভূমিকা পালন করছে না, আর অবশ্যই এর মধ্যে তাদের নিজস্ব স্বার্থ জড়িত রয়েছে চীন এবং ভারত সবারই। তো আমরা আমার খুব ভয় হয় যে আমাদের বাংলাদেশের কপালে এই শরণার্থীদেরকে নিয়ে ভবিষ্যতে কি ঘটবে, কারণ কোনোভাবেই কোনো মঙ্গল বয়ে আনবে না। আমরা চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী সহ সবাই এই ব্যাপারে খুবই মানে আছেন মানে খুবই সচেতন, তাদেরকে মেহমানদারি করার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়া খাওয়াবার জন্য, কিন্তু এর মানে ভবিষ্যৎ একটা মানে সুদূর প্রসারে যে ফসল কি হবে সেটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি আর কি। ভালো লাগছে আমাদের সম্মানিত প্যানেলের আলোচনা শুনতে, এবং আমি সুযোগ পেয়ে অনেক আনন্দিত হয়েছি।
অনেক ধন্যবাদ। যেটা আমাদের আকবর হায়দার কিরণ উল্লেখ করলেন যে এই সংকটটা যেটা সৃষ্টি হয়েছে এটার ভবিষ্যৎটা কি, ভবিষ্যতে আমরা কি দেখব, আমি প্রথমে ইলিয়াস খান আপনার কাছে যাচ্ছি, আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে এই এই পরিস্থিতির কি?
না, নিউ ইয়র্ক থেকে যে ফোন করছেন আকবর হায়দার কিরণ, তিনি কিন্তু একটু বিশেষ বিষয়ে বলেছেন যে এটি আসলে আমাদের জন্য গভীর সংকট। এখন তো অলরেডি সৃষ্টি হয়েছে, এই সংকট আরও প্রতিদিন বাড়বে, বিশেষ করে মিয়ানমারকে যদি মিয়ানমারের যে নাগরিকরা আমাদের এখানে এসছে রোহিঙ্গা তাদেরকে ফেরত নেওয়া হয় না, কারণ আমরা জানি যে তাদের কিন্তু বার্থ রেট অনেক হাই। তো এখন যে 10 লক্ষ রোহিঙ্গা রয়েছে এই সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়বে, এবং তারা কিন্তু একটি পর্যায়ে পুরো দেশে ছড়িয়ে পড়বে। আমরা যতই বলি তাদেরকে আমরা কি বলে যে একটি নির্দিষ্ট এলাকায় রাখবো, কিন্তু সেটি আসলে কিন্তু সম্ভব হবে না, কারণ এত সংখ্যক মানুষ কিন্তু কি বলে যে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া সম্ভব হবে না। তো আমাদের যে কষ্টে যে কথাটি বারবারই আসছে যে আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে এবং দুই বন্ধুরাষ্ট্রের প্রতি আমাদের ভারত এবং চীনের প্রতি কি বলা যায় এমনভাবে বলতে হবে যাতে করে তারা এমন ভূমিকা পালন করে যাতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়। তবে একটি কথা কিন্তু তিনি খুব সুস্পষ্ট করে বলেছেন এবং এটি খুব যথাযথ, এই যে আসলে জোর দিয়ে কেউ কিন্তু বলছে না, ভারত চীন জাতিসংঘ যারাই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কেউ কিন্তু জোর দিয়ে বলছে না রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে। এমন একটি প্রেশার যদি ক্রিয়েট করা যায় যে প্রেশার ক্রিয়েট করলে মিয়ানমার সরকার, আমরা তো জানি যে আগেও যে কথাটি বলেছে যে তাদের ওখানে তো এক ধরনের কি সামরিক বাহিনী ক্ষমতায় আসে কার্যত রোহিঙ্গা, সে 2015 অং সান সু চি এক ধরনের ক্ষমতায় আসলেও 62 থেকে তাদের যে সামরিকীকরণ সেটি কিন্তু এখনও বহাল রয়েছে। সুতরাং সূচি এক্ষেত্রে কিন্তু অনেকটা ঠুটো জগন্নাথের মতো এরকম কিন্তু বলা হয়। তো এখন যে বিষয়টি সবচেয়ে জরুরি হচ্ছে জোর চাপ প্রয়োগ করে শুধু ব্যবসায়িক বা বাণিজ্যিক দিকগুলো না দেখে চীন এবং মায়ানমার, চীন এবং ভারত যে রোলটি এখন প্লে করতে পারে, যে এটি তো আমাদের এক বন্ধু রাষ্ট্রের প্রতি একটি বিরাট সংকট আমাদের বাংলাদেশে, এবং আমি জানি যে আমাদের ভূখণ্ডটি খুবই ছোট এবং জনচাপে পিষ্ট বলা যায় যে এত ছোট্ট একটি দেশে 16 কোটির মতো মানুষ রয়েছে, সেখানে যদি নতুন করে আরও এত মানুষ আসে যারা এসছে এটি আসলেই গভীর সংকট সৃষ্টি হবে। এবং আপনি যেটি বলেছেন যে ভবিষ্যতে কী সংকট সৃষ্টি হতে পারে, এটি একটি চমৎকার বিষয়। আমরা কিন্তু জানি যে ইতিপূর্বে যারা বাংলাদেশে যেসব রোহিঙ্গা রয়েছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করেছেন বলে রেকর্ড কিন্তু আছে, যার চাপ কিন্তু কিছুটা হলেও আমাদের জনশক্তিতে পড়েছে। এ ধরনের সংকট আরও বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এসছে তারা কিন্তু সিভিয়ার পুয়র, অতি দরিদ্র অধিকাংশই, এবং যাদের অবস্থা ভালোও ছিল তারা তো এখন দরিদ্র, তারা তো নিঃস্ব হয়ে এসছেন। সুতরাং তাদেরকে পারচেস করা কিন্তু খুব সহজ, কোনো মৌলবাদী বা কোনো জঙ্গি গোষ্ঠী তাদের দ্বারা কিন্তু নাশকতামূলক কাজ করানোর চেষ্টা করতে পারে। সেই প্রবণতা তো এখন তো দেখি যে সারা বিশ্বে কোথাও না কোথাও জঙ্গি বা এ ধরনের প্রবণতা কিন্তু চলছে, এবং বিশেষ করে গরিব মানুষকে দিয়ে এগুলি করানো কিন্তু খুব সোজা। তো আমি আশা করব যে রোহিঙ্গাদের যদি ফেরত নেওয়ার ব্যাপারে আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি ভালোভাবে প্রেশার ক্রিয়েট করে, লোক দেখানো না বা করার জন্য করা না, দে হ্যাভ টু মিন ইট, তারা যদি মিন করেন তাহলে কিন্তু এই সমস্যার একটি সমাধান হতে পারে।
অনেক ধন্যবাদ এলিয়াস খান। মোহাম্মদ চ্যাটার্জি, আপনাকে জিজ্ঞেস করছি বিশেষভাবে যে আকবর হায়দার কিরণ যে প্রশ্নটা উত্থাপন করলেন যে এই সংকট যদি বজায় থাকে, এবং এখন তো এখনও মানে আমরা সেই পরিস্থিতিতেই আছি, ভারত যদিও সীমান্ত রক্ষা করছে এবং চেষ্টা করছে যাতে শরণার্থীরা সেদিকে না যায়, কিন্তু এটা যদি পারসিস্ট করে বজায় থাকে তাহলে তো ভারতেও এই জিনিসটা একটা প্রভাব ফেলবে, তাই না? আপনি কি দেখছেন ভারতে কোনো রকম সংবাদপত্র, যেহেতু আপনি সাংবাদিক, আপনি কি বার্তা মাধ্যমে দেখছেন কোনো রকম প্রতিক্রিয়া এ ব্যাপারে?
না, প্রতিক্রিয়া তো আছে, নানান রকম প্রতিক্রিয়া রয়েছে, কারণ সরকার যে অবস্থানটা নিচ্ছেন সকলে কিন্তু বাকি মানুষ বা অন্যান্য আমাদের এখানে যে স্টেট গভর্নমেন্টরা আছেন, যেমন পশ্চিমবঙ্গের যে সরকার আছে তিনি কিন্তু, যদিও এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু, কিন্তু পশ্চিমবঙ্গে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তারা কিন্তু অনেকটা মানবিক জায়গা থেকে সমস্যাটাকে দেখার চেষ্টা করছেন, এমন নয় যে, এবং স্টেটমেন্টও দিয়েছেন, বলেছেন যে এটা ঠিক হচ্ছে না, আমাদের একটা ওদের এই ক্রাইসিসের সময় যখন যে সময়টাতে ওরা এতটাই বিপদে পড়েছে, মরণাপন্ন অবস্থা, তখন কিন্তু আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কিছুটা সাহায্যের হাত ছড়িয়ে দেওয়া উচিত রোহিঙ্গাদের দিকে। ফলে এখানেও একটা ভারতবর্ষ একটা ডিবেট রয়েছে, এমন নয় যে একতরফা সবটাই যা সরকারের যে এটা সরকার যে পন্থাটা নিয়েছেন সেটাকেই যে সবাই সব রকম মানুষ সেটাকে সমর্থন করছেন ঠিক তা নয়, কাজেই দু রকম মতবাদই এখানে রয়েছে। এখন দেখা যাক ভবিষ্যতে এই কোন দিকে জিনিসটা গড়ায়, এবং হতেও পারে যে আমাদের সরকারও কিছুটা হয়তো একটু নরম হতে পারেন, এখন কড়া শব্দ ব্যবহার করলেও মানুষ একেবারে যে আশাহীন হয়েছেন তা নয়।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা লাইনে আছেন, শচীন কর্মকার, হ্যালো।
হ্যাঁ, আমি শুনছি।
আচ্ছা হ্যাঁ, বলুন আপনার প্রশ্নটা বলুন।
আমার প্রশ্নটা ঠিক এরকম কিছু নাই যে আমরা রোহিঙ্গা নিয়ে আমরা যে আমাদের যেভাবে আমরা যেভাবে আগাচ্ছি সেটা আমাদের রাষ্ট্রীয় যারা এটিতে ভাবছে তাদের কাছে আমার প্রশ্ন হলো রাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি কি বাড়ছে বা কমছে, যেখানে আমরা শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারিনি, একটা পুরনো এখনো রয়ে গেছে কিছুটা কিছু পার্বত্য শান্তি চুক্তি অথবা জনসংহতি শান্তি বাহিনী সংহতি, এর সাথে আর একটা যদি ওই পার্বত্য এলাকা আর একটা নতুন এডিশন যে যোগ হচ্ছে তাতে আমাদের এবং এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বাড়লো কিনা এই জিনিসটা আমার একটু আমার প্রশ্ন
যায়। শচীন কর্মকার, আপনি কোথেকে কল করছেন?
ভবিষ্যৎ কিভাবে দেখছি অন্যান্য অতিথিদের সেটা ছিল, তো আমি মনে করছি যে আসলে এখানে ভবিষ্যৎ বলা বা ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। তারপরে যে ট্রেন্ড, যে ধারাবাহিকতা দেখছি কার্যক্রমে, সেখানে যেটা বলা যায়, আমার যেটা মনে হয় যে এখানে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে না, যেহেতু এখানে বিভিন্ন দেশকে জড়িত হতে হচ্ছে বা কেউ হবে কেউ হবে না, এবং পরিবর্তনও কিন্তু হচ্ছে। আমরা দেখছি যে যারা মনে হচ্ছিল যে বিরোধী অবস্থানে তারা আবার সবসময় বিরোধী অবস্থানে থাকছেন না, আবার যারা মনে হচ্ছিল যে ব্যাপারে খুবই আগ্রহী তারা আবার পিছিয়ে যাচ্ছেন। কাজে এই টানাপোড়েন কিছুদিন চলবে এবং আমার যেটা মনে হয় কয়েক বছরের একটি ব্যাপার, 20 বছর বা 30 বছর আমাদের পেছনে তো আছেই, সামনে যেটা হতে পারে যে অতদিন হয়তো লাগবে না কিন্তু 3-4 বছর হয়তো লেগে যেতে পারে, এটা আমরা বলছি না সবসময় কিন্তু সেটা হয়তো বাস্তবতা, যে এখানে যে নিরাপত্তাটি দরকার এই মানুষগুলো তাদের নিজের দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে, আমরা আনান কমিশন রিপোর্ট বলি বা অন্য যে কোনো ভাবে চিন্তা করি, যে ধারাবাহিক ভাবে ওখানে সামরিক সরকার যেভাবে তাদের অধিকার লঙ্ঘন করেছে, তাদেরকে নিপীড়ন করেছে, অধিকারগুলো কেড়ে নিয়েছে, এগুলো যদি আংশিকও আবার বাস্তবায়ন করতে হয় সেটাও কয়েক বছরের সময়। এখন যদি সেখানে তারা যেতে চায় ফেরত, এটা এক ধরনের ভাবে তাদের হত্যার মুখে এবং তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, সেটা একটা ভাবার বিষয় এবং সেটা সেই কারণেই সময়টা লাগবে। আমাদের সরকারের পক্ষে জায়গাটি বাংলাদেশ সরকারের পক্ষে খুব কঠিন, তারা চেষ্টা করছে এবং অনেক সময় আমরা সমালোচনা করছি সরকারের বাইরে যারা, আবার এটাও ঠিক যে যেভাবে এটা চিন্তা করা হচ্ছে যে কেউ এই অবস্থানে থাকলে এটা কঠিন। আমার আজকে যেটা কক্সবাজারে গিয়ে মনে হয়েছে যে এখানে অনেক সংস্থা এসেছে, বাংলাদেশের সংস্থা, এনজিওরা, সরকারি অনেক প্রতিষ্ঠান তারা কাজ করছে, আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, দাতা সংস্থা রয়েছে, এক ধরনের বিশাল কর্মযজ্ঞ চলছে, এটা ওখানে না গিয়ে দেখলে বোঝা যায় না। যেমন ওখানে মানুষের দুর্দশাও আছে, তিনি সেখানে কার্যক্রম চলছে এবং সেখানে বোঝা যাচ্ছে অনেক দেশের আমি কিন্তু লোগো দেখতে পাচ্ছি সেখানে, যেসব দেশের কথা আমরা বলছি যে তারা আসলে আমাদের এই ব্যাপারটির পক্ষে আছে কিনা, তারা কিন্তু মানবিক সহায়তার ব্যাপারে কাজটা করছে। কাজেই সারা বিশ্বের নজর যেভাবেই হোক না কেন এখানে আছে, তবে রাজনৈতিক সমাধানের জায়গাটা একটু কম আছে, সেটা কিছুটা সময় লাগবে। আমরা অনেকভাবে এটা পারমেন্টেশন কম্বিনেশন চিন্তা করব, কিন্তু দিনের শেষে মায়ানমারের ওইখানে একটা নিশ্চয়তার জায়গায় এখন সেটা চাপেই হোক অথবা তাদের শুভবুদ্ধির উদয় হোক যে তারা এখানে এই গোষ্ঠীটিকে থাকতে দেবে, অথবা তৃতীয় দেশ, যেটা একটু আগে একবার একটু আলাপে এসেছিল যে তৃতীয় কোনো দেশে যেটা একটা ইন্টারন্যাশনাল পলিসি আছে যে থার্ড কান্ট্রি রিসেটলমেন্ট, একটি তৃতীয় দেশে যারা তাদের অধিকারের কথা বলছেন, বাংলাদেশকে সাধুবাদ জানাচ্ছেন, তারা তাদের দেশে সাময়িক হোক বা কোনোভাবে তাদেরকে ইন্টিগ্রেট করে নিতে পারেন কিনা সেটিও দুরূহ। আমরা এখনকার বিশ্বে যখন দেখছি সিরিয়ান শরণার্থী এবং অন্যান্য শরণার্থীদের ক্ষেত্রে রোহিঙ্গাদের ব্যাপারে অনেক আহ আছে, কিন্তু তাদের সত্যিকার অর্থে কিছু করা তাদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাপারে কেউ খুব একটা কিছু মুখ খুলছেন না।
আপনি কি কিছু শুনেছেন এরকম অন্য তৃতীয় কোনো দেশের কথা যেখানে শরণার্থীদের নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে?
এটির একটি উদাহরণ এর আগে আছে, 2010 সালে জাতিসংঘের শরণার্থী সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টে যে বিপিআরএম আছে, ব্যুরো অফ পপুলেশন রেফিউজি অ্যান্ড মাইগ্রেশন, এর আওতায় 926 জনকে বিভিন্ন দেশে তাদের পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যবস্থা করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ইউরোপের বেশ কয়েকটি দেশে। কিন্তু ওই 2010 সালে বাংলাদেশ সরকার সেটি তখন বন্ধ করে দেয় সাময়িকভাবে, কারণ তখন সরকারের মনে হয়েছে যে এটার কারণে আবার নতুন করে ঢল আসতে পারে এবং সেটার কারণে বিদেশে যাওয়ার ব্যাপারে একটা প্রবণতা দেখা দেবে এবং বাংলাদেশিদের মধ্যে এটা নিয়ে একটা বিক্ষোভ তৈরি হবে যে রোহিঙ্গারা এখানে এসে বিভিন্ন উন্নত দেশে চলে যেতে পারছে। এটি কিন্তু একটি আন্তর্জাতিক প্রক্রিয়া এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তের অনুযায়ী এটা হয়েছিল, এটা হচ্ছে 2010 সালে। এখন 2017 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এ ব্যাপারে কতটা কি মনে হয় আলাপ আলোচনার বা ভাবার প্রয়োজন রয়েছে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের আবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে রোহিঙ্গা সংকট ও শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক মহলের ভূমিকা। আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আসিফ মুনির, মহুয়া চ্যাটার্জি এবং ইলিয়াস খান। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি নুরি আলম সিদ্দিকী নূর, বিরামপুর, দিনাজপুর, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, জাতিসংঘ বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে সাধারণের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা হওয়ার পরেও মিয়ানমার সরকারের উপর কোনো চাপ দিচ্ছে না কেন? তবে কি জাতিসংঘ মিয়ানমার বা মোরল রাষ্ট্রের বিশেষ কোনো ফায়দা হাসিল করছে? থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ নুরি আলম সিদ্দিকী নূর, আপনি বাংলাদেশের দিনাজপুর থেকে প্রশ্ন করেছেন। ইলিয়াস খান, আপনি কি বলেন যে উনি যে প্রশ্নটা করলেন যে জাতিসংঘ এত বড় একটা শক্তিশালী সংস্থা হয়েও কেন
নুরুলম সিদ্দিকী যিনি বিরামপুর থেকে প্রশ্নটিতে করেছেন, তার প্রশ্নের বিষয়ে কিন্তু আমি আগে একটু অলরেডি বলেছি যে যদি কঠোর কোনো ডিসিশন নিতে হয় জাতিসংঘকে, সেক্ষেত্রে কিন্তু চীনের ভূমিকা রয়েছে। চীনের ভূমিকা এই কারণে, চীন তো সুপার পাঁচটি যে পার্মানেন্ট সদস্য তার একটি হচ্ছে চীন, যে কোনো বিষয়ে তারা যদি ভেটো দেয় তাহলে কিন্তু এই উদ্যোগ নেওয়া বা কোনো ডিসিশন নেওয়া সম্ভব হবে না। আর চীনের সঙ্গে এবার কিন্তু রাশিয়াও যোগ দিচ্ছে আমরা জানি, বিশেষ করে এই মিয়ানমার প্রশ্নে। আর সেক্ষেত্রে এসব কারণে যদি জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো সহ অন্যান্য যে এখন পাওয়ার রয়েছে, বড় বড় শক্তি রয়েছে ইনক্লুডিং ভারত বা অন্যান্য যে দেশগুলো, তারা যদি ঐকমত্যে না পুষতে পারে এই বিষয়ে, তাহলে কিন্তু জাতিসংঘের পক্ষে কোনো কঠিন কঠোর ডিসিশন অনেক কঠিন। আমি কি আরেকটি বিষয়টা আলোচনা করতে পারি? একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন সচিন কর্মকার ঢাকা থেকে, তিনি একটি বিষয় জানতে চেয়েছিলেন যে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে কিনা। নিঃসন্দেহে আমাদের কিন্তু নিরাপত্তা ঝুঁকি বাড়বে, যে কথাগুলো আগেও বলেছি যে এই রোহিঙ্গার এক পর্যায়ে কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়বে এবং তারা কিন্তু এই দেশে কপর্দকশূন্য অবস্থায় এসছে। এবং আমরা কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছি যে রোহিঙ্গাদের ব্যবহার করে যে আমাদের একটি নেশাদ্রব্য ইয়াবা, কোটি কোটি টাকার ইয়াবা কিন্তু আটক করা হয়েছে, তাদেরকে কি বলা যায় যে ইয়াবা বহনকারী হিসেবে ব্যবহার করা হয়েছিল, দারিদ্রের সুযোগ নিয়ে তাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন অপশক্তি নানা কিছু করানোর চেষ্টা করবে, সব ক্ষেত্রে যে চেষ্টা ব্যর্থ হবে তাও কিন্তু না। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু
আমাদের সময় শেষ হয়ে আসছে, তাই আমি অন্য অতিথিদের কাছে যাচ্ছি। মহুয়া চ্যাটার্জি, যে প্রশ্নটা করলেন নুরে আলম সিদ্দিকী যে জাতিসংঘ এত বড় একটা বড় সংস্থা হয়েও কেন মিয়ানমারের ওপর চাপ দিচ্ছে না সেভাবে, আপনি কি বলেন? হ্যালো হ্যালো মহুয়া চ্যাটার্জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ,
আপনার আমাদের একজন প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে জাতিসংঘ এত বড় একটা শক্তিশালী সংগঠন হয়েও কেন মিয়ানমারকে কোনো চাপ দিচ্ছে না, আপনি এ ব্যাপারে যদি আপনার মতামতটা বলেন।
একটু আগেই অ্যাকচুয়ালি কেউ একজন বললেন, আমি এখন মনে পড়ছে না কে বললেন, কিন্তু যে কথাটা বললেন যে জাতিসংঘ তো আসলে পাঁচটা বড় দেশ চালায়, যদিও সারা পৃথিবীর সমস্যা সমাধান করা তাদের দায়িত্ব, কিন্তু এই পাঁচটা বড় দেশের কিন্তু একটা বড় ভূমিকা আছে। তারা যদি প্রেশারটা না ক্রিয়েট করতে পারেন, চাপটা না সৃষ্টি করতে পারেন জাতিসংঘ
মাধ্যমে মিয়ানমারকে, দেখুন আশ্রয় দেওয়াটা তো একটা অস্থায়ী ব্যাপার, কিন্তু সেটা কেউ দিতে পারছেন, কেউ দিতে পারছেন না, কেউ দিতে চাইছেন, কেউ দিতে চাইছেন না, কিন্তু মিয়ানমারকে তো কোনো না কোনো একটা সময় তাদের নিজের দেশের লোকেদের নিজেদের দেশে ফেরত নিতে হবে, তা না হলে তো আশ্রিত যে দেশগুলোতে তারা আছেন রোহিঙ্গিয়ারা, সেই দেশের পক্ষে কোনো না কোনো ভাবে সমস্যার সৃষ্টি হবে। তো সেই সমস্যাটা যাতে না হয়, সেই দেশগুলো যাতে না ভোগেন, এবং মিয়ানমার যাতে তাদেরকে ফেরত নেওয়ার যে প্রক্রিয়াটা, যে কূটনৈতিক প্রক্রিয়ার কথা অনেকেই বললেন এই প্রোগ্রামে, সেই প্রক্রিয়াটা কিন্তু খুব জোর দমে চালানোর প্রয়োজন আছে, এবং সেই চাপটা এই পাঁচটা বড় দেশকে কিন্তু একটা ভূমিকা নিতেই হবে, তা না হলে এক নম্বর তাই, এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ, মিয়ানমার এবং এই যে সাউথ ইস্ট এশিয়ার যে রিজনটা ডেভেলপ করার কথা আমাদের দেশের নেতারা সর্বক্ষণ বলে থাকেন, তাদেরও কিন্তু এই একটা একটা স্ট্যান্ড নিয়ে, তাদেরও কিন্তু একটা জায়গা, একটা একটা একত্রিত হয়ে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, এবং মিয়ানমারকে কি করে বোঝানো যায় যে তারা তাদের লোকেদেরকে সুষ্ঠুভাবে ফেরত নিন, এবং তাদের যেন এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, যেখানে তারা তাদের জীবন মরণ সমস্যায় তৈরি হয়েছে, সেটা যেন কোনোভাবেই না থাকে, কারণ থাকলে অন্তত রিজনটাতে অন্তত আমরা সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য মিয়ানমারকে আমরা একটা কোনোভাবে স্যাংশনস বা কিছু একটা চাপ সৃষ্টির কোনো একটা উপায় আমাদের বার করা উচিত, যদি তারা কথোপকথনের মাঝখানে মধ্যে দিয়ে এটা মানতে রাজি না হন বলে আমার মনে হয়।
অনেক অনেক ধন্যবাদ আসিফ মনির। আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দেন, তার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা খবরে দেখলাম যে তিনটি এনজিও, মুসলিম এইড বাংলাদেশ, ইসলামিক রিলিফ এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনকে ত্রাণ বিতরণ, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করা থেকে করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে বা তাদের বারণ করা হয়েছে, আপনি এ সম্পর্কে কিছু বলতে পারবেন?
এটির সাম্প্রতিক সংবাদটি আমি দেখিনি বা শুনিনি আজকে বা দু একদিনের মধ্যে, তবে এদের একটা ধারাবাহিকতা আছে, অতীতে এদের সাথে বিভিন্ন বিষয়ে জড়িত থাকার কথা বলা হয়েছে, বা এইসব সংস্থার কোনো কোনো সংস্থার যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কেউ কেউ এখন প্রবাসী বাংলাদেশি এবং তাদের সাথে কোন রকম ভাবে যুদ্ধাপরাধের কোন যোগাযোগ আছে এইসব ধারণা থেকে, অথবা ইসলামী জঙ্গিবাদের যোগাযোগ থাকতে পারে এই ধরনের কিছু ধারণার ভিত্তিতে তাদের অতীতে কক্সবাজার এলাকায় কাজ করতে তাদের বারণ করা হয়েছিল। তারা কেউ কেউ কোনো কোনো সংস্থা অন্যান্য এলাকায় কাজ করেছেন বাংলাদেশে সাম্প্রতিককালে, হয়তো সেটির কারণেই তাদেরকে আবার তারা হয়তো কাজ করতে চেয়েছিলেন, বিশেষ করে ত্রাণ বিতরণ, এবং সেটির ব্যাপারে হয়তো তাদেরকে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা কিছুটা বলা যায় যে আগের ঘটনার ধারাবাহিকতা। আর আমরা অন্য যে বিষয়টি সেটা নিয়ে কিছু অলরেডি আলাপ হয়েছে, আমি খুব সংক্ষেপে বলি যে মোড়ল দেশের কথা যে শ্রোতা ফোন করে বলেছেন সেটি তো অবশ্য আছে, তবে এখানে যদি আমরা ভাবি যে কোন দেশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে ভূমিকা রাখতে পারে বা বাংলাদেশ কার সাথে বেশি কথাবার্তা বলতে পারে, সেটি হচ্ছে চীন। আজকে আমি যে এলাকায় গিয়েছিলাম উখিয়াতে, সেখানে দেখেছি যে ওয়ান বেল্ট ওয়ান রোড যেটি হচ্ছে সিল্ক রোড, পুরাতন সিল্ক রোডটা ধরে যেটি চীন পর্যন্ত যাবে, সেটি কিন্তু এই বালুখালী যেখানে এখন একটি বিশাল ক্যাম্প হয়েছে রোহিঙ্গাদের, সেটার পাশে দিয়েই যাচ্ছে এই রাস্তার নির্মাণ কাজ। কিন্তু একদিকে নির্মাণ কাজের কিছু আভাস পাওয়া যাচ্ছে আরেক দিকে, এবং দুদিকে তাকালে এটা মানে বলা চলে যে কয়েক গজের ব্যবধানে দেখা যাচ্ছে যে একদিকে রোহিঙ্গাদের ক্যাম্প, অন্যদিকে অস্থায়ী ক্যাম্প, এবং অন্যদিকে এই ওয়ান বেল্ট ওয়ান রোডের রাস্তা নির্মাণ কাজ। সেইটার সূত্র ধরে, কারণ এখানে যে কক্সবাজার সহ এই পুরো এলাকায় যে ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চলে চিন্তাভাবনা থাকতে পারে, বা চীনের এখান থেকে যদি রাস্তা ঠিক মতো নিতে হয় এই রোহিঙ্গাদের ব্যাপারে তাদের একটা ভূমিকা রাখা যেতে পারে, এই
আলোচনায় সেই অর্থে কিছু আলাপ হয়তো চীনের সাথে হতে পারে, এটি একটি দিক। আর অন্যান্য ভাবেও চেষ্টা চালিয়ে যেতে হবে, বিশেষ করে যেখানে চীনের স্বার্থ লঙ্ঘন হয় না এরকম কোনো উপায় যদি বের করা যায়। চীনকে চীনের সাথে কোনো বৈরী অবস্থানে গিয়ে এ সমস্যার সমাধান হবে না, যেমন সরকার চিন্তা করছে মিয়ানমারের সাথে হবে না, যদিও আমরা বলছি যে এটি সামরিক সমর্থিত সরকার, তারপরেও বৈরী অবস্থানে গেলে কোনো কিছুই হবে না। কিন্তু চীনের ক্ষেত্রে হতে পারে যে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে এটা সমাধানে একটা চেষ্টা করা যেতে পারে।
আচ্ছা, অনেক ধন্যবাদ ইলিয়াস খান, আপনি যদি একটু এ ব্যাপারে বলেন।
যে ত্রাণ দেওয়া বন্ধ করে, এক্ষেত্রে আমার আমার আমি বলতে চাই যে আসলে এখন যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট সমাধানে মানুষের মানবিক সহযোগিতা কিন্তু খুব জরুরি। আমি জানি না এই যে তিনটি এনজিওকে ত্রাণ দিতে বাধা দেওয়া হয়েছে, কি গ্রাউন্ডে দেওয়া হয়েছে জানি না, কিন্তু আমি আশা করব যে এক ধরনের সার্ভিলেন্সের মধ্যে রেখে তারা যে ত্রাণগুলো দিতে চায় সেটি দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং কারণ বাধা যদি আসে, আমি ঢাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষ রাস্তাঘাটে রোহিঙ্গাদের জন্য টাকা তুলেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা সেখানে নিয়ে গেছে। প্রথম দিকে কিন্তু এটি কোনো ওই অর্থে কোনো নিয়ন্ত্রণ ছিল না, পরে একটি নিয়ন্ত্রণের মধ্যে এসে বলা হয়েছে আমি যতটুকু জানি যে এটি আর্মিদের মাধ্যমে দেওয়া হবে। আগে নাম লেখাতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সাহায্যটা তাদের কাছে দিলে তারা ডিস্ট্রিবিউট করবে, সঙ্গে যারা দিতে চায় তারাও থাকবে। তো এই প্রক্রিয়া যদি দেওয়া হয়, বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি বা বাধা দেওয়া উচিত না। যারা ত্রাণ দিতে চায় তাদেরকে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, বাট তাদেরকে যদি কোনো প্রকার সন্দেহ থাকে সেই সন্দেহ রেখেই, যাতে তারা অন্য কোনো তৎপরতা না চালাতে পারে সেইভাবে এটা এটা করা উচিত বলে আমি মনে করি।
আমাদের হাতে আর সময় নেই, আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি এটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, অনেক আলোচনা করতে পারি এবং আমরা ভবিষ্যতেও করব। আসিফ মুনির, মহুয়া চ্যাটার্জি এবং ইলিয়াস খান, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারলাম না সত্যি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন কয়েকের ভেতরই সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারই ঘোষণা করতে চলেছেন বলে মনে হচ্ছে যে 2015 সালের পারমাণবিক চুক্তি ইরান কর্তৃক মান্য করার রফায় তিনি আর সত্যায়ন দিতে চাইবেন না, এবং এতে করে কংগ্রেসকে তিনি 60 দিনের সময় দেবেন, যার ভেতরে তেহরানের ওপর বিধিনিষেধ আবার নতুন করে আরোপ করার ব্যাপারে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। আইনত প্রেসিডেন্টের হাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য 15 অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে দেশটির ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের দর আরও দ্রুত বৃদ্ধি পাবে যদি কংগ্রেস এদেশের কর আইন ঢেলে সাজানোর ব্যাপারে তাঁর প্রস্তাব অনুমোদন করে। ট্রাম্প তাঁর কর পরিকল্পনা সম্পর্কে একদল ট্রাক চালকের সঙ্গে আলোচনার জন্য পেনসিলভেনিয়া বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকায় যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ বুধবার হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হচ্ছেন উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি ন্যাফটা সম্পর্কিত পুনরালোচনা নিয়ে কথা বলতে। এটা হচ্ছে এমন একটা সময়ে যখন কিনা ওই রফার পুনর্বিন্যাসকে ঘিরে বৈরিতা ক্রমশই ঘনীভূত হয়ে চলেছে। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন চতুর্থ দফার আলোচনা সম্ভবত অচলাবস্থাপনে মোড় নিতে পারে, কেননা মোটরযান কীভাবে নির্মিত হচ্ছে তারই নিয়ন্ত্রণ কেন্দ্রিক বিতর্কিত কিছু রদবদলের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বুধবার উত্তর পূর্বাঞ্চলীয় ক্যাটালোনিয়ার আধা স্বায়ত্ত শাসন স্থগিত করতে প্রস্তুত ছিলেন এবং 4 দশক আগে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে স্পেনের সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকটের কারণে অসামরিক অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি থাকায় ক্যাটালোনিয়ার সংসদ বন্ধ করে দেন তিনি। ক্যাটালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা মঙ্গলবার যে ঘোষণা দিয়েছিল যে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র ঘোষণা করার অধিকার তারা অর্জন করেছেন, কিন্তু স্বাধীনতার বাস্তবায়ন স্থগিত করেছেন মাদ্রিদের সঙ্গে আলোচনার জন্য, সেটাই স্পষ্ট করে জানাতে বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী। জাতিসংঘ বলছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলবর্তী রাখাইন প্রদেশে যে সহিংসতা চলছে সেটা সরকারি বাহিনীর সমন্বিত বা কায়দা পরিচালিত অভিযানেরই অংশ, যার লক্ষ্যই হল ওই অঞ্চল থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে চিরকালের জন্য খেদিয়ে দেওয়া। বুধবার জেনিভায় জারি করা রিপোর্টে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে মিয়ানমারের সৈন্যবাহিনীকে দোষারোপ করা হয়েছে। বলা হয়েছে তাদের সঙ্গে দঙ্গলবদ্ধ সশস্ত্র বৌদ্ধরাও যোগ দিচ্ছে, শুধু যে রোহিঙ্গাদের ঘরবাড়ি গ্রাম গ্রামাঞ্চলই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হচ্ছে তাই নয়, স্মারক চিহ্নরূপে পরিগণিত প্রাচীন ধারা হিসেবে বিবেচিত ঐতিহাসিক নিদর্শনাবলীও নিশ্চিহ্ন করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে সেসব। ভারতের সুপ্রিম কোর্ট আজ একটা রায় দিয়েছে যাতে বলা হচ্ছে কোনো পুরুষ অষ্টাদশ অনূর্ধ্ব বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গমে ব্যাপৃত হলে সেটাকে বলাৎকার বলে গণ্য করতে হবে। আগের এক আইনে সংশ্লিষ্ট দম্পতি বিবাহিত হয়ে থাকলে অপ্রাপ্তবয়স্কার সঙ্গে যৌন সঙ্গমকে অপরাধ রূপে ধার্য করা হতো না এবং আজ বুধবারের যুগান্তকারী এ রায়ে ওই অব্যাহতির ধারাটাও বদলিয়ে গেল। বলা হলো সকল ক্ষেত্রেই এই ১৮ বছর বয়স সীমাই সম্মতি প্রদানের ক্ষেত্র রূপে পরিগণিত হতে হবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.